রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো হামদে বারী তাআলা। নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আজকের অনুষ্ঠান, আজকের বিষয়ও আপনার আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে, বিষয়ে আলোচনা শুনবো, ইলমুদ্দিন অর্জন করব, আমল করারও চেষ্টা করব। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা তো শুনবই, মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে আছেন, মোত্তালিব মাদানী ভাই একদিকে আছেন, রাকিব মাদানী ভাই, তাদের থেকে আলোচনাগুলো শুনবো। এর আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে চাই এবং স্ক্রিনে এর তর্জমাও আমরা দেখবো। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم
سبحان الله الله تبارك وتعالى نعمت গুলোর শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামতের কদর করার আল্লাহ তাআলা দান করুক। দর্শক, চমৎকার এক বিষয় আজকে নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আহলে বাইতগণ, বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আহলে বাইত বলে ঘোষণা করেছেন, সেই আহলে বাইতের অন্তর্ভুক্ত যে সকল মহান সত্তা, মহান ব্যক্তিগণ, তাদের আলোচনা তো বিশেষ করে এক মহরম থেকে নিয়ে দশ মহরম পর্যন্ত আমরা শুনেই আসছি। কিন্তু এদের ইবাদতের কথা এটাও আমাদের তুলে ধরা উচিত যে আল্লাহ তাবারক তাআলা সেই সকল মহান ব্যক্তিগণ, নেককার বান্দাগণ, আহলে বায়েতগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকজনগণ, তাদের ইবাদত কেমন ছিল, রিয়াজত কেমন ছিল, আল্লাহ তাআলার হুকুমগুলো কিভাবে আদায় করতেন, কিভাবে পালন করতেন, আজকের বিষয় আমরা রেখেছি আহলে বায়েতের ইবাদত। শুনবো আলোচনা ইনশাআল্লাহ তাবারক তাআলা। আজ যেহেতু দশই মহরম, আমরা শুনি, জানি আদম আলহি সাল্লাতু ওয়াসাল্লাম বিশেষ করে এই দশই মহরম তিনি যখন আল্লাহ তাবারক তাআলার দরবারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়েছিলেন, সেই দিনটা ছিল বলা হয় দশই মহরম। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যখন শত্রুরা আগুনে নিক্ষেপ করেছিলেন এবং তিনি মুক্তি পেয়েছিলেন, বলা হয় এটাও দশই মহরমের দিন। এভাবে করে অসংখ্য ঘটনা যেগুলো দশই মহরমকে কেন্দ্র করে দশই মহরমের দিনে ঘটেছে, তো এটাও কিন্তু স্মরণীয় একটি দিন। তো এই জন্য এই দিনকে কি করণীয়, এই দিনে আমাদের ইবাদতের মাত্রা কেমন হওয়া দরকার, আলোচনাও শুনবো এবং আহলে বাইতের ইবাদত নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব। এর আগে চাচ্ছি মোবারক ভাই আজ আমাদের সাথে আছেন, একটি হামদে বাড়ি তালা আমরা শুনি আগে মোবারক ভাই থেকে, এরপর আল্লাহ চাই আজকের যে বিষয় রেখেছি আমরা এ নিয়ে দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। জি মোবারক ভাই, হামদে শরীফ যদি শোনাতেন।
সলি আলা রাসূলিনা, সলি আলা মুহাম্মাদ, সলি আলা হাবিবিনা, সলি আলা মুহাম্মাদ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সূরায়ে আর রহমান হোক বা সূরা আল ইখলাস, সূরায়ে আর রহমান হোক বা সূরা আল ইখলাস, কোরআনেরি পাতায় পাতায়, কোরআনেরি পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, সাগরের জোয়ার ভাটায়, সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা, চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা, আকাশ পাতাল জিকির শোনায়, আকাশ পাতাল জিকির শোনায়, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারী তাআলা শুনছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত। দর্শক, যে বিষয় আমরা নিয়েছি আজকে আলোচনা করার জন্য, আহলে বাইতের ইবাদত, আমার নবীর উপরে ইমান আনার কারণে তা সাহাবিদের এত মর্যাদা, আর যে আহলে বাইতগণ আমার নবীর ঘরেই তারা, অর্থাৎ আমার নবীর ঘরের মানুষ তারা, সেই ঘরের প্রদীপ তারা, তো তাদের মর্যাদা কেমন রয়েছে। একদিকে যদি আমরা দেখি সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা আহলে বাইতদেরকে কেমন ভালোবাসতেন, কেমন সম্মান করতেন, কেমন ইজ্জত করতেন, অপরদিকে আহলে বাইতগণও সাহাবা একরামকে কেমন সম্মান করতেন, কেমন ভালোবাসতেন, কেমন ইজ্জত দিতেন। উভয় ব্যক্তিরা উভয়দেরকেই সম্মান আর ইজ্জত দিতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, একে অপরের পরিপূর্ণ। সাহাবা একরাম যেমনিভাবে আহলে বাইতকে নিয়ে চলতেন, আহলে বাইত তেমনি সাহাবা একরামদের সাথেই নিয়ে চলতেন, পরিপূর্ণতার সাথে তারা জীবন অতিবাহিত করেছেন। সেই আহলে বাইতের এত মর্যাদা, এত শান ও শওকত, তাদের আমল আর ইবাদত বা কেমন হয়, বলা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন আমরা অধ্যয়ন করি, দেখা যায় যে তিনি হাজার রাকাত নামাজ আদায় করতেন, প্রতিদিন হাজার রাকাত করে নফল নামাজ আদায় করতেন। মোতালিব ভাই যেহেতু সাথে আছেন, মোতালিব ভাই থেকে শুরু করতে চাই। আজকের বিষয়ও চমৎকার, আহলে বাইতের ইবাদত। আহলে বাইতের ইবাদতের ক্ষেত্রে যদি আমরা দেখি জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইবাদতের মাত্রা কেমন ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদতের মাত্রা কেমন ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদতের মাত্রা কেমন ছিল, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইবাদত কেমন ছিল, এবং যদি দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদত বা কেমন ছিল। এক একজনের ইবাদত এক এক রকমের, এক একজনের ইবাদতের মাত্রা এক এক রকমের, এক একজনের ইবাদতের ধরন এক এক রকমের, এক একজনের ইবাদতের ধারাবাহিকতা এক এক রকমের ছিল, যা আজ আমরা তাদের জীবনী অধ্যয়ন করলে দেখি বা পাই। মোতালিব ভাই থেকে শুরু করে পর আসবো রাকিব ভাইয়ের কাছে ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সংকো বড় বড় ঘটনা এই দিনও সংগঠিত হয়েছে, দশে মুহররমুল হারামের মধ্যে সংগঠিত হয়েছে। বিশেষত আম্বিয়া কেরামের সাথে রিলেটেড এই দিনটি খুবই বেশিভাবে পাওয়া যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ফেরাউনের থেকে নীলনদ পার হয়েছিলেন এই দিনে। অতঃপর আমরা যদি দেখি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম মাছের পেট থেকে, তো এই দিনটি আসলে অনেক গুরুত্ব রয়েছে। এবং পাশাপাশি আপনি ভয়ের ব্যাপারে বলেছেন যে আসলে এই দিনকে ভয় করা উচিত, কেননা কেয়ামত সংগঠিত হবে মহর দশে মহরমা, এবং সেই দিনটি শুক্রবার হবে।
শুক্রবার
তো আমরা চারিদিক থেকে অসংখ্য ঘটনা আমাদের সামনে ঘটছে। আরো একটি বিষয়, আমাদের এই বিশেষ দিনগুলোর ব্যাপারে চর্চা করা উচিত, স্মরণ রাখা উচিত। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে আল্লাহ তাআলার দিনগুলোর ব্যাপারে স্মরণ করিয়ে দিন। তো উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলার দিন আবার কোনগুলি হতে পারে, 365 দিন বছরের সবগুলোই তো আল্লাহ তাআলার দিন, তাই না? প্রশ্ন আসতে পারে। তবে উলামায়ে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলার দিন বলতে বোঝানো হয়েছে যে যেই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দাদেরকে রহমত, বিশেষ নিয়ামত দান করেছেন, এবং যেই দিনগুলোতে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেছেন, এইগুলি হচ্ছে আল্লাহ তাআলার দিন। এখন আমরা যদি দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের নীল নদী পার হওয়া, এর মধ্যে রহমতও রয়েছে, এর মধ্যে আযাবও রয়েছে। রহমত হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবং তার কম যারা তার সাথে পাড়ি দিয়েছিল, তারপর ঈমান নিয়ে এসেছিল। এবং আবার শাস্তি হচ্ছে ফেরাউনের জন্য। তার পুরো জাতিকে, তার অনুসারী পুরোটাকে নীল নদে আল্লাহ তাআলা কি করেছেন, ডুবিয়ে দিয়েছেন। তো এই যে আল্লাহ তাআলার দিনগুলো রয়েছে, এগুলোর প্রতি আসলে আমাদের বিশেষভাবে একটু চর্চা করা উচিত, বিশেষভাবে অধ্যয়ন করা উচিত। এখানে আমার জন্য কি শিক্ষা রয়েছে, তারা যারা সফল হয়েছেন তারা কেন সফল হয়েছেন, আর যারা ধ্বংস হয়েছে তারা কেনই বা ধ্বংস হয়েছে, আর আমি কোন পথে আছি, কিসের উপর আছি, আমি কি হকের উপর আছি না আমি বেহকের উপরে আছি। তো এই যে আল্লাহ তাআলার যে দিনগুলো রয়েছে বিশেষ বিশেষ, এগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। আর এর জন্য আমাদেরকে অধ্যয়ন কোথায় করবো, মাকতাবুল মদিনা খুবই চমৎকার, আমরা প্রায় সময় শুনি যে কোরআনের আশ্চর্যজনক যে ঘটনাগুলি রয়েছে এটা যদি আমরা অধ্যয়ন করি তো সেখানে এই বিশেষ বিশেষ ঘটনাগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহুল করিম। এখন আমরা যদি দেখি যে ইবাদতের ব্যাপারে বলা হচ্ছে, ইবাদতই তো হচ্ছে ইমানের পর মূল বিষয়, আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় এই বিষয়টাকে উল্লেখ করেছেন যে যেখানে আল্লাহ তাআলা ইমানের কথা বলেছেন পাশাপাশি আমলের কথাও বলেছেন। তো আমল ইমানের পর এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবীকে আরজ করলেন এবং তিনি বুঝতে পারলেন যে আজ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি চাই, যা চাই আমি পেয়ে যাবো, এবং তিনি চেয়েছেন তো ওই ভাবনা থেকে যে দুনিয়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে মনের কষ্ট দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তো যিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো পৃথিবী থেকে বিদায় নেবেন এবং জান্নাতে আপনার মাকাম কোথায় থাকবে, তো আমি চাচ্ছি আমি যেন আপনার সাথে থাকতে পারি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলল যে আমি মূলত জান্নাতই চাই আপনার কাছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি অধিকারে সেজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো।
সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সত্তা আল্লাহ তাআলা যাকে দুনিয়া আখিরাতের সব চাবি দান করে দিয়েছেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এই যে দামান ইবাদতের যে দামান, সেজদার যে বিষয়টি, এটা যেন বান্দা হাত ছাড়া না করে দেয়। এরকম আরো ঘটনা রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করে যাবে। তো সাহাবায়ে কেরাম বলেন তাহলে এটা প্রকাশ করে দেয় মানুষকে, এটা বলে দেয়। তখন বলা হলো যে যদি এটা বলা দেয় মানুষ কি করবে, এটার উপরেই ভরসা করে বসে থাকবে। তো এখানেও আমাদেরকে সে শেখানো হচ্ছে যে ইমান তো লাগবে, পাশাপাশি কি হবে, আমলও লাগবে, ইবাদতও লাগবে। তো এই বিষয়গুলো অধিকারে যাদের মধ্যে ছিল তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম এবং আহলে
বায়াত।
আহলে বায়াতের মধ্যে আমরা ইবাদত দেখি এবং ইবাদতের যত প্রকার আছে সব প্রকার যেন আহলে বায়াত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আমরা যদি বিশেষত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখি যে ইবাদত কত প্রকার ও কি কি এবং তার মধ্যে সেটি কি লেভেলের ছিল। সর্বপ্রথম যদি দেখি যে নামাজের ব্যাপার, ইমানের পরে তো নামাজ সবচেয়ে বড় বিষয়, তো নামাজের ব্যাপারে তার ব্যাপারে বলা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তো এটা আছেই, তাদের ব্যাপারে তো এটা তরক করবে এটা ভাবাই জানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তার উপর আছে, এদিকে নামাজ অতিবাহিত হয়ে গেছে, এই বেদনায় তার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে যে আসরের নামাজ আমার ছুটে গেল, আর এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব যে এখন যদি আমি জাগিয়ে দেই তাহলে আদব রক্ষা হবে না, আর এটা হচ্ছে একটা ইবাদত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদব করা। কোরআনে পাকে এটা শিক্ষা দেওয়া হয়েছে বিশেষভাবে যে তার সামনে জুড়ে কথা বলা যাবে না, অন্যদের সাথে যেভাবে কথা বলা হয় সেভাবে কথা না বলা,
অন্যদেরকে যেভাবে ডাকা হয় তাকে
সেভাবে না ডাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শব্দচয়ন কি করতে হবে। তো এই যে আদব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শিক্ষা দেওয়া আছে, তো সেই আদব থেকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব রাখা এটাও ইবাদত এবং অনেক বড় এক ইবাদত, যার কারণে তিনি আদবকে তিনি প্রাধান্য দিয়েছেন
ইবাদতের কাছে,
ইবাদতের উপর। কিন্তু তারপর তিনি কান্না করছেন যে আমার নামাজ ছুটে গেল,
ভিতরে তো অনুশোচনা
অনুশোচনা হ্যাঁ কেমন এক ছিল। তো তিনি সেই নামাজ আবার যখন ব্যক্ত করলেন তো সূর্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মুজিজা দেখালেন যে সূর্য আবার কি করলো,
জায়গায় চলে এবং নিজের ইবাদত নিজে করে
নিজে করে নিলেন। অনুরূপভাবে আহলে বায়াতের প্রত্যেকজনের এরকম। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজের ভালোবাসাটা, এই শিক্ষাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজ তো ছিল ছিল, সেখানে তাহাজ্জুদ, সেখানে ইশরাক, সেখানে চাশত, সেখানে আওয়াবিন, হ্যাঁ সেখানে সালাতুত তাওবা সবগুলোই ছিল। এমনকি বলা হচ্ছে যে 1000 রাকাত নফল নামাজ আদায় করতে
দৈনিক
দৈনিক, মানে এটা কোন লেভেলের ইবাদতের একটি পর্যায়ে যে 1000 রাকাত নফল নামাজ প্রতিদিন কোন বান্দা পড়তে পারে।
এরকম পরীক্ষার মুখোমুখি অসংখ্য দর্শক বারবার হয়েছে যখন শবে কদরের রাত আসে, শবে বরাতের রাত আসে, মিরাজের রাত আসে। তো দিনে খুব পাক্কা নিয়ত থাকে যে আজকে কমপক্ষে 100 রাকাত নামাজ আমি পড়বই। 100 রাকাত নামাজ পড়ার একটা টার্গেট নিয়ে মসজিদে কিন্তু যায় সাধারণ মুসল্লিরা। দেখা গেছে 10 রাকাত 20 রাকাত 30 রাকাত পর্যন্ত ঠেকতে পারে, উঠাতে পারে, যেতে পারে, এরপরে ক্লান্তি চলে আসে, এরপরে ঘুম চলে আসে, ক্ষুধা লেগে যায়, এরপরে একটু বাহিরে যেতে মন চায়, বিভিন্ন ধরনের বাহানা তখন শুরু হয়ে যায়। তো সেই 100 রাকাত পুরো করতে পারে না বছরে একটা দিনে একটা রাতে। আর ওই সকল মহান সত্তারা দৈনিক 1000 রাকাত করে নফল নামাজ আদায় করেছেন, কেমন ছিল ইবাদতের স্বাদ আর কেমন ছিল ইবাদতের মহব্বত অন্তরে?
এক্ষেত্রে মানে যারা আমরা এরকমটা করি বিশেষত মৌসুমী ইবাদত করি,
জি তো মৌসুমী ইবাদত করেও তো আমরা,
হ্যাঁ একটা প্রস্তুতি থাকে দিনের বেলা যে আজকে রাত্রে তো যেহেতু জাগবো, রাত্রে জাগবো এবং রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করবো, এগুলো ফজিলত আছে। ওলামায়ে কেরাম মিম্বারে বয়ান করেন, তো সাধারণ মানুষের মধ্যে এক আগ্রহ তৈরি হয় যে না আজকে রাত্রে ইনশাল্লাহ জাগবো এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। তো এর জন্য দিনের বেলায় ভালো একটা প্রস্তুতি নেয় ঘুমিয়ে, যখন রাত চলে আসে পরবর্তীতে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে কিছু রাত অতিবাহিত হলে পরে আর টিকে থাকাটা সম্ভব হয় না। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই বিষয়টি ছিল ধারাবাহিকভাবে। আরও যদি দেখি যে এই যে নামাজগুলো রয়েছে জাকির ভাই, এর মধ্যে থেকে অন্যতম তো হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ফজিলত রয়েছে। যদি ইশরাকের নামাজের ফজিলত দেখি, ইশরাকের নামাজের কি ফজিলত রয়েছে, শাস্তির নামাজের কি ফজিলত রয়েছে, অর্থাৎ সবগুলো ফজিলত তিনি নিজের মধ্যে নিয়েও নিয়েছেন। এক তো নফল নামাজ রয়েছে, পাশাপাশি এই নফল নামাজগুলোর মধ্যে যে বিশেষ বিশেষ ফজিলত গুলো, তো ওই বান্দাদের মধ্যে ওই বিষয়গুলোও ছিল। যদি তাহাজ্জুদের ব্যাপারে দেখি, আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দার প্রতি দয়া করেন তাহাজ্জুদের সময়, যে তখন আল্লাহ তাআলা ডেকে বলেন যে কে আছে এমন আমার কাছে চাইবে আমি তাকে প্রদান করব, কে আছে মাগফিরাতের তলব আমি তাকে মাগফিরাত করব। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই আমলগুলো করতেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি কি করতেন সেই বিষয়গুলো পেতেন। ইশাকের ব্যাপারে যদি দেখি, ইশাক ও চাষের ব্যাপারে, ইশাকের ব্যাপারে তো বলা হচ্ছে যে ব্যক্তি এই আমল করে ইশাকের, তো তাকে আল্লাহ তাআলা মকবুল হজ ও উমরার সওয়াব দান করেন।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে মকবুল হজ ও উমরার এই বিষয়টি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি অর্জন করতেন, একটি মকবুল হজ, একটি মকবুল উমরা, এটা তো স্বাভাবিক একটি কথা না, কিন্তু ওই সকল বান্দারা এটা প্রতিনিয়তই তারা কি করতেন,
তার কারণ এর ফজিলত তাদের জানা ছিল। এবং এই ফজিলত জানার পরে আমরা যখন শুনি কোনো ব্যক্তিদের, কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের যে দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন বা সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তখন হয়তো আমাদের একটা প্রশ্ন অন্তরে চলেই আসে যে সারা রাত নামাজ পড়া কি পসিবল কি না, অথবা একদিন বা রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করা পসিবল কি না। এই একটা বিষয়ে বারবারই বলার চেষ্টা করি আমরা, যখন কোনো ব্যক্তির ব্যাপারে শুনবেন, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির ব্যাপারে শুনবেন যে সে এক সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, গৌসে পাকের কথা আমরা সবাই শুনি যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, বা খাজা গরিবে নেওয়াজের কথা বলি, অন্যান্য আউলিয়া ইকরাম ঠিক আহলে বাইতের ব্যাপারেও, মনে রাখতে হবে যখন তারা নামাজে দাঁড়ায় বা কিরাত করে বা কিয়াম করে, তখন ওই মুহূর্তগুলো তাদের জন্য যে কত বরকতময় হয় সেটা হয়তো আমাদের চিন্তাতে নেই। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যখন সে নফল নামাজে সেজদায় যায়, আপনি ভাবতেও পারবেন না সে এই সেজদায় কী পেয়েছে, কী পেয়েছে সেটা আপনার কল্পনাতেও নেই। আর এর কারণেই তারা একটা সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, আর সারাটা রাত যখন অতিবাহিত হয়ে যায় আফসুস করে, হায় রাতটা তো ছোট কেন, আমি আর একটু সময় কেন পেলাম না, আরও কিছু সেজদা কেন করার সময় পেলাম না। আল্লাহওয়ালা ব্যক্তিদের এমনই ঘুম, নিন্দ্রা, তন্দ্রা কোনো কিছুই আসবে না যে স্বাদ তারা সেই সেজদায় পেয়েছে। ওই স্বাদটা আপনি যদি পৃথিবীকে এক করে ফেলেন, তারপরও ওই স্বাদ আপনি কখনো পাবেন না আল্লাহওয়ালা ব্যক্তিরা নফল নামাজের সেজদায় যে স্বাদ পেয়েছে, তাই না?
কিভাবে সম্ভব হয়েছে? তো তারা ওই লেভেলে নিজেদেরকে নিয়ে গেছেন, এবং ইবাদতের প্রতি তাদের যে ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি তাদের যে ভালোবাসা, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের যে এক ভালোবাসা, এক বুধ অন্তরে জাগ্রত হওয়া যে আমি আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে আছি, আর আমি এই জিনিসটা কোনোভাবে হাতছাড়া করতে চাই না। এই ভালোবাসা, এই বিষয়টি থেকে, চিন্তা ভাবনা থেকে তাদের ক্ষেত্রে এটা পসিবল হয়েছে। আমাদের যদি দেখি যে আমাদের যে বিষয়ের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা আছে, কারো খেলার প্রতি খুব বেশি ভালোবাসা, খেলার জন্য তারা সবকিছু করতে পারে, সারা রাত জাগতে তারা পারে, তো এটা যদি তাদেরকে প্রশ্ন করা যে এটা কিভাবে পসিবল হলো, আপনার দ্বারা তো রাত 12টা পর্যন্ত জাগ্রত থাকাও সম্ভব হয় না, মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য 10 মিনিট সময় বের করা আপনার পক্ষে সম্ভব হয় না, আর আপনি সে ব্যক্তি যে খেলা দেখার জন্য পুরো সারা রাত অতিবাহিত করে, এটা তো কখন যে রাতটা পার হয়ে গেল ট্যারি পাইনি, বা খেলা দেখা শুরু করেছে কখন যদি 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে বুঝতেই পারেন। এটা হচ্ছে যে ওই ব্যক্তিদেরকে যখন এই বিষয়টা প্রশ্ন করা হয় তখন সে বলতেও পারে না আসলে এই সময়টা কিভাবে চলে গেছে। তো ওই সকল আল্লাহওয়ালা যারা ছিল তাদের সম্পর্কটাই আল্লাহ তাআলার সাথে ছিল, তাদের প্রত্যেকটা কাজ যখন আল্লাহ তাআলার সাথেই ছিল, তো তাদের ক্ষেত্রে ওই রাতের এই সময়টা কোনো সময়ই ছিল না তাদের, কেননা সে তখন ওই রকম ভাবে অনুভব করতো যে আমি আল্লাহ তাআলার সবচেয়ে নিকট। আরেকটা বিষয় হচ্ছে এখানে এটা সাইন্টিফিক ভাবে এখনো প্রমাণিত এবং প্রায় সময় এখন এটা বলা হয় যে এই যে ঘুমের যে বিষয়টা রয়েছে, আমাদের তো ঘুম পরিপূর্ণ হওয়ার জন্য 7 ঘন্টা 8 ঘন্টা এবং এটা বলা হয় যে 7 ঘন্টা 8 ঘন্টা, তবে এই সকল আল্লাহ বান্দা মকবুল বান্দা যারা রয়েছেন বলে ডিপ স্লিপের জন্য শরীরের চার্জ হওয়ার জন্য যে ডিপ স্লিপটা প্রয়োজন এটা বেশি সময় না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়। আর আমাদের ক্ষেত্রে এটা হয় কি ওই ডিপ স্লিপে পৌঁছানোর জন্য মানে 6-7-8 ঘন্টা ঘুমাতে হয় ওই কাঙ্ক্ষিত 1 ঘন্টা পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলার মকবুল বান্দা যারা রয়েছেন তাদের জন্য ওইটা প্রয়োজন হতো না, তারা শুইতেন তো সাথে সাথে ওই ডিপ স্লিপে আল্লাহ তাআলার রহমতে অটোমেটিক চলে যেতেন আর শরীরের পুরো চার্জ ওইখান থেকে তারা নিয়ে নিতেন,
ঘুমালেই পরিপূর্ণতা তাদের হয়ে যায়। আমাদের ওই ওই সময়টা আসতে 3-4 ঘন্টা সময় লাগে, এরপরে গিয়ে আমরা সময়টা পেয়ে এরপর 2 ঘন্টা আরাম করলে মনে করি যে একজন স্বাভাবিক মানুষের জন্য 7 ঘন্টা আরাম করলে ঘুমালে সুস্থ
থাকবে। আমরা যদি দেখি যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলের জীবনীতে সারা রাত ইবাদত করেছেন, দিনের বেলায় শুধু কাইলুলা করেছেন, এরপর আবার বাকি যে কাজ ছাত্রদের পড়ানো, আবার রাতে আবার ইবাদত, তো এটা এই জায়গা থেকে এটা সম্ভব হয়েছে।
বর্তমান সময় কিন্তু আমরা কেবলা শাইখ তরিকা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ব্যাপারটাও দেখি যে যারা পুরানো ইসলাম ভাই আছেন তারা শুনে আসছেন মহলে যে আমির আহলে সুন্নাতের কখনো 2 ঘন্টা কখনো 3 ঘন্টা কখনো 4 ঘন্টা ঘুমের এক অভ্যাস, এর চাইতে বেশি না, বাকি সময় কিতাব লেখা। এবং আমি ওখানে সরাসরিও দেখেছি যখন সকালে সারা রাত মাদানী মুজাকারা, খুসুসি মাদানী মুজাকারা, এরপরে ফজরের আগে ফের আবার বয়ান, এরপরে ফজরের নামাজ, ফজরের পরে আবার বয়ান, এই সকল শিডিউলগুলো চলতে চলতে যখন সবাই ফজরের নামাজের পরে নিগরানে সুরার সুন্নাতে ভরা বয়ান হয়, বয়ানের পরে যখন আরামের সময় দেওয়া হয় ওই সময়টাতেও আমির আহলে সুন্নাত বসে কিছু লিখতেছেন, কিছু করতেছেন, কিতাব অধ্যয়ন করতেছেন, কোনো না কোনো কাজ, ওই সবাই যখন ঘুমে চলে যায় আমির আহলে সুন্নাত তখন বসে বসে নিজের কিতাব লিখতেছেন। আবার হয়তো বা দেখা গেছে সবাই জোহরের আগে উঠে যাবে আর আমির আহলে সুন্নাতও ঠিক সেই সময়ই উঠে যাবেন যখন সবাই উঠে যাচ্ছে, তো ইতিকাফের এই দৃশ্যগুলো ওখানে দেখার সুযোগ। আর একটা বিষয় অবাক লাগে, দর্শক শ্রোতার সাথে শেয়ার করতে চাই, কিছু মানুষের অন্তরে তো কি না, অর্থাৎ জানি না কোন আকিদা নিয়ে এরা বসবাস করে, কিছু মানুষের অন্তরে আহলে বাইতের ব্যাপারে যে বিদ্বেষ পোষণ করা, আর সাহাবা ইকরামের ব্যাপারেও আছে, সাহাবা ইকরামের ব্যাপারে নেই তা না, সাহাবা ইকরামের ব্যাপারেও বিদ্বেষ পোষণকারী আছে, আহলে বাইতের ব্যাপারেও বিদ্বেষ পোষণকারী আছে। বুঝেই না যেখানে আমরা প্রতিদিন নামাজে আহলে বাইতের প্রতি দোয়া করা, আহলে বাইতকে স্মরণ করা নামাজে, সেখানে সেই আহলে বাইতকে আহলে বাইতের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করা, তাদের খোঁজা যে তারা কোন কোন কাজগুলো কিভাবে করছে এবং সেখান থেকে তাদের ভুলগুলো কিভাবে বের করা যায়। একদিকে আপনি নামাজে তাদের জন্য দোয়া করছেন, আচ্ছা সাহাবা ইকরামকে আল্লাহ রসুল বললেন যখন তোমরা আমার উপরে দুরুদ শরীফ পাঠ করো তো আমার আহলে বাইতের উপরও দুরুদ শরীফ পাঠ করো, কিভাবে ইয়া রসুলাল্লাহ? ওই যে যখন তোমরা আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, অ্যাড করে দিয়েছেন, তাই না? আহলে বায়ত অর্থাৎ আহলে বায়তকে বা সাহাবা ইকরামকে যখন আমরা দুরুদ শরীফ পাঠ করি তো এখানে অ্যাড আছে অলরেডি, আমরা না জানার কারণে একদিকে তাদের উপরে দোয়াও করছি, তাদের জন্য তাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক এটাও দোয়াও করছি, অপরদিকে তাদের ব্যাপারে আমাদের অন্তরে আমরা বিদ্বেষ রাখছি, এরকমের বিষয়টা। তো আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি যেন এমন আকিদা এমন মানুষ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করে। 10ই মুহররম তাদের উৎসর্গের কারণে আজকে এত সুন্দর ইসলাম এবং এত পরিবেশ সুন্দর আমরা পেয়েছি ইসলামের।
এবং দোষ ধরা এত কঠিন কোনো কাজ না, অর্থাৎ আপনার মন চেয়েছে যে এরকমটা কেন হয়নি, তো এরকমও তো আছে মাআযাল্লাহ যে অনেকে রবেরও ভুল ধরে, সৃষ্টিকর্তার যিনি পালন কর্তা যিনি সকল কিছুর ক্ষমতার অধিকারী
ফ্রি আছে এরকমের মানুষ মানে কুফর করে বসে আছে,
জি জি, বলে যে এটা কেমন, এটা এমন হলো না কেন, এটা এমন হচ্ছে কেন, আমি এরকম কেন হলাম। তো এটা জাস্ট পাগলই করতে পারে ওই আপনার ওই মহিলার ব্যাপারে যে আসলে ভুল ধরলে কতভাবে ধরা যায়, যে স্ত্রীর কাছে স্বামী কখনো ওই বড় মাপের আল্লাহর ওলি হতে পারে না, যে সে যত বড় কারামত সম্পন্ন হোক না কেন। তো ওই স্বামী ছিল যে কারামত সম্পন্ন ছিল, আকাশে উঠতে পারতো, বাতাসে উঠতে পারতো।
আচ্ছা,
তো তিনি বললেন যে ঠিক আছে আমার ব্যাপারে বারবার এত সন্দেহ বা আমাকে বারবার ছোট করে দেখে আজকে তাকে কারামত দেখিয়ে দিব। তো তিনি আকাশে উড়ে উড়ে তার স্ত্রীকে দেখালেন। তো যখন সামনে এলেন তখন বললেন যে আজকে তো আমি আল্লাহর ওলিকে দেখেছি যিনি আকাশে উঠতেন, আর আপনি তো বলেন যে আপনার কারামত রয়েছে। তখন স্বামী বললেন যে আমি তো সে ব্যক্তি যে আকাশে উড়েছি। তো তখন স্ত্রী বললো যে আচ্ছা, এই জন্য ওই উড়াটা বাঁকা একটু ছিল, উড়াটা স্বয়ং সম্পন্ন ছিল না, উড়াটা ভালোভাবে যে সুন্দর হবে এরকম ছিল না। তো আসলে ভুল আপনি যখন ধরতে চাইবেন তো ওই যে উড়া ভালো ছিল না, উড়াটা আরো সুন্দর হতে পারতো, এটা যে এত বড় কারামত যে আকাশে একজন বান্দা উঠছে এটা না দেখে উড়া এখন
চলতি পথে, তখন কেমনি করে কিভাবে চলছে আকাশ পথে ওইটাই সে দোষ ধরছে।
তো ওই সাহাবাই কেরাম তারা কি উৎসর্গ করেছেন, যখন এক একজন সাহাবাই কেরাম নিয়ে তাদের এক একটা উৎসর্গিত কাজ, তারা নিজের জায়গা থেকে কে কি করেছেন সেই ভূমিকাটা যদি দেখবো, আর আমি কোথায় আছি চার দেয়ালের ভিতরে বসে থেকে এক একজনের দোষ বের করা আমি বসে আছি, ইসলামের আমার দ্বারা কি ফায়দা হয়েছে?
ইসলাম মানে এটা সাধারণ মানুষের হয়তো বুঝের বাইরে, আমাদের বুঝের বাইরে, যে আমি যে হাদিসের বইটা পড়লাম সে হাদিসটা যিনি বর্ণনা করছেন সেই সকল সাহাবাদের ব্যাপারে আবার আমি দোষ খুঁজতেছি। তারা একটা সময় ছিল যেটাকে সোনালী যুগ বলি আমরা, ওই সোনালী যুগে মানুষগুলো কেমন ছিল, বাস একটা কাপড় থাকলেই হবে, আমি আল্লাহ রসুলের পিছনে জামাতে নামাজ আদায় করতে পারলেই হবে। এখন যদি এটা আপনি বলেন যে এটা কোনো কথা, বাস এক চাদরে এক কাপড়ে নামাজ পড়তে গেল, না, আপনার জমানাটা এখন আর তাদের জমানাটা তখন, তারা ওটার মধ্যেই স্বাদ পেয়েছে, আপনি এসিওয়ালা মসজিদে গিয়েও নামাজে ইবাদতে স্বাদ পান না, তার কারণ তাদের অন্তর ছিল ফ্রেশ এবং সোনালী যুগে ছিল আল্লাহ রসুলের পিছনে তারা নামাজ আদায় করে। যুগও দেখতে হবে,
জি জি জি। আমরা অনেক সময় এরকমটা হয় যে আমরা তৃপ্তির ঢেকুর তুলে যে ওইরকম এরকম হচ্ছে ইসলামের কান্ট্রি, ওইটা ইসলামের কান্ট্রি, মরক্কো ইসলামী, আলজেরিয়া ইসলামিক কান্ট্রি, মিশর ইসলামিক কান্ট্রি, তিউনিশিয়া ইসলামিক কান্ট্রি, হ্যাঁ, ওই আফ্রিকা অঞ্চলগুলোতে ইসলামিক। আসলে এই ইসলামিক কান্ট্রিগুলো হয়েছে কাদের দ্বারা? মরক্কোর ইতিহাস দেখুন, ইজিপ্টের ইতিহাস দেখুন, তিউনিশিয়ার দেখুন, আলজেরিয়ার দেখুন, দেখবেন আপনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অবদান কত বড়। এই যে মানে বলার সময় কত ফখর করে বলি যে হ্যাঁ এটাও মুসলমান কান্ট্রি, তো মুসলমান কান্ট্রি হয়েছে কাদের বদলতে, কাদের ত্যাগ তিতিক্ষায়, কারা নিজের জীবনকে বাজি লাগিয়েছিল, কারা সবার অগ্রে গিয়েছিল, কারাও
কাদের কোরবানির কারণে এত সুন্দর, এত সুন্দর বুঝতে হবে আমাদেরকে। আবার আমরাই তাদের ব্যাপারে এমন মানে টানা হেসরা করি। রাকিব ভাই আমাদের সাথে আছেন, আজকে আহলে বাইতের ইবাদত নিয়েও কিছু কথা শুনছি আমরা এবং দশই মহরমের কিছু ইতিহাস তুলে ধরলাম। আহলে বাইতের ইবাদত তো যদি আমরা বলি যে বর্তমান সময়ে তো দূরের কথা, কখনোই কেউ সমতুল্য হতে পারবে না আহলে বাইতের ইবাদত, তার কারণ তাদের যে ঘর যেখান থেকে তাদের আশা সেটাই তো যথেষ্ট তাদের জন্য, তাই না? এটাই তো দলিল তাদের জন্য, এর চাইতে তো আর বড় কিছু প্রয়োজন হয় না। আপনিও যদি কিছু আহলে বাইতের ইবাদত নিয়ে কথা আলোচনা করতে।
আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মুহররমুল হারাম মাসের নূরানি দিনগুলো অতিবাহিত হচ্ছে, আর এই মাসটি যখন আমাদের মাঝে আসে তখনই আমাদের সেই কারবালার হৃদয় বিদারক কাহিনী এবং নবী পরিবারে যে আত্মত্যাগ এ জিনিসটি আমাদের মাঝে চলে আসে, আমরা এই বিষয়গুলো দেখতে পাই, আলোচনা আমরা শুনি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্র দূর করে দিতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত পবিত্র করে দিতে। যেখানে আল্লাহ পাক যাদের অন্তরকে যাদেরকে পূত পবিত্র করেছেন সেই পবিত্র আত্মার অধিকারী মানুষগণ যখন রবের ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদতের জন্য তারা দাঁড়ায়, তাদের দৃশ্য কেমন হতো? যারা নামাজের জন্য মুসল্লায় দাঁড়াতেন তাদের আল্লাহ পাকের ভয়ে তাদের শরীর কেমন হতো? আমরা যদি দেখি যে কারবালার ময়দানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি নামাজ ছাড়েননি, নয় মুহররমে যখন ইয়াজিদ বাহিনীর সেনাপতি আমর ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর সামনে এসে বলল হয়তো আপনি ইয়াজিদকে অনুসরণ করুন নথবা আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, তখন তিনি বললেন আমাকে একই রাতের সময় দাও, আমি সিদ্ধান্ত জানাবো। তো সেই সেনাপতি চলে গেল, তো পাশে ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আগামীকাল কি হবে বা কি ঘটবে আমরা তো সবাই জানি, আপনিও জানেন, তাহলে আপনি তার কাছে একই রাত সময় কেন চাইলেন? তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতে লাগলেন তুমি কি এটা মনে করছো যে আমি বাঁচার কোনো ওয়ে খোঁজার চেষ্টা করছি? না, আমিও তো জানি হুসাইন আগামীকাল শহীদ হবে, আল্লাহ পাকের দরবারে চলে যাব, আমিও জানি, তুমি এটা মনে করো না যে
আমি কোনো বাহানা খুঁজছি,
বাহানা খুঁজছি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে তারা তো আমাদেরকে দুর্বল মনে করবে, তারা মনে করবে হুসাইন দুর্বল হয়ে পড়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আসলে আমি বাঁচার কোনো ওয়ে খোঁজার চেষ্টা করছি না, আমিও তো জানি আমি আগামীকাল চলে যাবো আল্লাহ পাকের দরবারে, আমি চাচ্ছি, আমার মন চাচ্ছে আমি আগামীকাল যাওয়ার পূর্বে আমি প্রাণ ভরে আল্লাহ পাকের ইবাদত করে নিই, আমি একটি রাত এজন্য সময় চেয়ে নিয়েছি আল্লাহ পাকের জন্য ইবাদত করতে পারি। সেই কঠিন পরিস্থিতির মাঝে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামাজের প্রতি গুরুত্ব, নামাজের আগ্রহ, নামাজের ভালোবাসা, এটা মূলত আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্যই এই জিনিসটা। আজ আমরা শান্তিময় পরিবেশে থেকে, সুস্থ থেকে, এত আরামদায়ক অবস্থার মধ্যে থেকেও যে আমরা নামাজের প্রতি সেই আগ্রহ, সেই ভালোবাসা, সেই গুরুত্ব আমরা রাখতে পারছি না, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও নামাজের গুরুত্ব, নামাজ আদায়ের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিয়েছে। এভাবে যদি আমরা দেখি যে আহলে বাইতের মধ্যে যারা যারা অন্তর্ভুক্ত আছেন, এই যে আয়াতে আমি তেলাওয়াত করেছি, আয়াতের তাফসিরের মধ্যে খাজাইনুল ইফায়ের মধ্যে নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি এটা লিখেছেন, আহলে বায়ত দ্বারা উদ্দেশ্য কারা, যে আহলে বায়ত দ্বারা উদ্দেশ্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসানে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা অন্তর্ভুক্ত সবাই। ওনাদের প্রত্যেকের ইবাদত যদি আমরা দেখি যে তাদের আল্লাহ পাকের ইবাদতের প্রতি কেমন গুরুত্ব, কেমন ভালোবাসা ছিল, তাদের জান্নাতের সার্টিফিকেট থাকার পরও, আল্লাহ পাকের এত নৈকট্য থাকার পরও তাদের এত এত ইবাদত, তাদের এত হয়তো আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের ইবাদত করা, এগুলো মূলত আমাদের জন্যই শিক্ষা। আমরা যদি দেখি যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আর্থিক এবং শারীরিক ইবাদতের দৃশ্য, যেমন তারা 25 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। তো একজন ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে লাগলো যে আপনার তো মুবারক বাহন আছে, আপনি বাহন থাকা সত্ত্বেও কেন হেঁটে পায়ে হেঁটে কেন হজ করেছেন? তিনি বলেন যে আমি এটা আসলে মানতে পারি না যে আমি রবের দরবারে আমি বাহনও চলে যাব। তাদের বিনয়ী, তাদের আদব, তাদের ক্ষুধা ভীতি আসলে কোন পর্যায়ে ছিল, এটি মূলত আমাদের জন্যই শিক্ষা যে তারা এত উচ্চ পর্যায়ের, তারা আহলে বাইতের মধ্যে থেকেও যে এত ক্ষুধা ভীতি, এত আদব, এত বিনয়ী তারা নিজেদের জীবনের মধ্যে এনেছেন এবং অতিবাহিত করেছে,
এটা কিন্তু আমাদের জন্য মূলত শিক্ষা,
আমাদের জন্য।
আমরা যেন আহলে বাইত গণ থেকে শিক্ষা গ্রহণ করি, খৌফে খোদা কেমন হওয়া দরকার, ইবাদতের মাত্রা কেমন হওয়া দরকার, ইবাদতের স্বাদ কেমন হওয়া দরকার, ইবাদত কিভাবে করা দরকার, কতটুকু করা দরকার, কতক্ষণ করা দরকার, এগুলো আমাদের জন্য আহলে বায়ত পবিত্র মহান সত্তা সত্তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। দর্শক, আলোচনাও শুনছিলাম আজকের বিষয় নিয়ে, যেহেতু 10ই মহরম চলছে, মোবারক ভাই যদি আমাদেরকে আজকে কি মানকাবাতি হয় যাক, কি বলেন, কালাম তো শুনি, শুনতে থাকবো, এবং অনুরোধের কলও আছে, কল শুনলে তো কালাম শোনানি লাগবে, আমরা যদি মানকাবাদি শুনে নিই একটা আজকে 10ই মহরমে।
রসুলনা صلی علی محمد حسرت دید میں ہر آنکھ کو نم دیکھا ہے حسرت دید میں ہر آنکھ کو نم دیکھا ہے میں نے ان کو تو نہیں ان کا کرم دیکھا ہے میں نے ان کو تو نہیں ان کا کرم دیکھا ہے ان سے نسبت ہے جنہیں ان سے نسبت ہے جنہیں وہ بڑے آرام سے ہے میں نے آقا کے غلاموں پہ کرم دیکھا ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد تمی عاشق پرانی مام حسین تمی عاشق پرانی مام حسین تمی عاشق پرانی مام حسین تمی مومن شانی مام حسین امام حسین تمی عاشق پران امام حسین کربلا اے کورے چھو تمی قربان کربلا حسین تمہارا مل پران امام حسین تمی عاشق پران امام حسین تمی عاشق پران امام حسین ماں فاطمہ تو شان کی موہن امام حسین توب و شان کی موہن امام حسین تمی عاشق پران امام حسین تمی مومن شان امام حسین روز حشر ریوئی کٹھین دینے روز حشر ریوئی کٹھین دینے دیبو مورا স্লোগান ইমামে হোসেন দিব মোরা স্লোগান ইমামে হোসেন তুমি আশিকের প্রাণ ইমামে হোসেন তুমি আশিকের প্রাণ ইমামে হোসেন তুমি মুমিনের শান ইমামে হোসেন নবজীবন পেল ইসলাম তব তরে নবজীবন পেল ইসলাম তব তরে তুমি ইমানের জান ইমামে হোসেন তুমি ইমানের জান ইমামে হোসেন তুমি আশিকের প্রাণ ইমামে হোসেন তুমি আশিকের প্রাণ ইমামে হোসেন জন্নতি যুবক দে হলে সরদার জন্নতি যুবক দে হলে সরদার তুমি ইমাম হাসান ইমামে হোসেন তুমি ইমাম হাসান ইমামে হোসেন তুমি আশিকের প্রাণ ইমামে হোসেন তুমি মুমিনের শান ইমামে হোসেন আমি যে অধম কেমনে তোমার আমি যে অধম কেমনে তোমার শান করব বয়ানি মামে হোসেন শান কেমনে বয়ানি মামে হোসেন শান করব বয়ানি মামে হোসেন তুমি আশিকের প্রাণ ইমামে হোসেন তুমি মুমিনের শান ইমামে হোসেন তুমি আশিকের জান ইমামে হোসেন
আল্লাহ পাক কবুল করেনি। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আগে, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে কিছু আরো আলোচনা করার চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ইসতাইহাতুর, আমি আফিল লাইভ অনুষ্ঠান থেকে একটি নাতে রাসূল শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা, শুনে দিলে অনেক খুশি হতাম।
মারহাবা ইয়া মুস্তাফা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন মুহররম সফর বাস রবিউল আউয়াল শোনাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমার নাম মহসিন, আপনার প্রোগ্রামটা তো আমাদের অনেক ভালো লাগে হইছে, আপনার প্রোগ্রামটা সব সময় দেখি। আমাদের পরিবারে সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার চ্যানেলটা দেখতে পারি।
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করি এবং সকল দর্শকের জন্য দোয়া, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। জি, পরবর্তী কল দেন।
আমি হবেঙ্গি থেকে বলছি, আমি একটি মানকাওয়াত শুনতে চাই, সেটা হলো মসজিদ নার আত্মা।
মানকাবাদ শুনতে চেয়েছেন মুর্শিদ আমার আত্মার, অবশ্যই শোনাবো, সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, পরবর্তী কল।
আমার নাম তোস মোহাম্মদ, আপনাদের মাদানি চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে, আমি সপ্তম আজকে আমি নাম দেখতে আছি মাদানি চ্যানেল।
সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারক তাআলা, আপনার অনুরোধও পূরণ করার আমরা চেষ্টা করব এবং সবসময় মাদানী চ্যানেল দেখবেন এ আশা রাখি। পরবর্তী কল। মদিনা মদিনা আমাদের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, মোবারক ভাই আসেন সাথে শোনাবো ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমি আপনাদের এই চ্যানেলটা দেখছি, যেহেতু আমি আপনাদের পুরা ভক্ত হয়ে গেছি, আমার ঘরে এই চ্যানেলই চলে, অন্য গুলা সব বাদ, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। মাদানী চ্যানেল দেখছেন এবং ভক্ত হয়ে গিয়েছেন, অর্থাৎ মহব্বতকারী হয়ে গেছেন, এমন একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে, মাদানী চ্যানেল ছাড়া এখন আর কোনো কিছু ভালো লাগে না। অবশ্যই মাদানী চ্যানেল আপনাকে সৎপথ দেখাবে, মাদানী চ্যানেল আপনাকে ইবাদত শিখাবে, মাদানী চ্যানেল আপনার ঘরের পরিবর্তন নিয়ে আসবে, যেন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ যেন দূর হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মিলেমিশে মাদানী চ্যানেল দেখা, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখা, খিদমত করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক, আলোচনা শুনছিলাম আহলে বাইতের ইবাদত নিয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের কথা তার ঘরের মানুষ বর্ণনা করতেন, যে কিভাবে তিনি ইবাদত করেছেন, অর্থাৎ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের মাত্রা কেমন ছিলেন। যখন নামাজে দাঁড়াতেন তো নামাজ দাঁড়িয়েছেন তো পড়তেই আছেন, আচ্ছা দান সৎকার মাত্রা কেমন ছিল, ঘরের মানুষ থেকেই আমরা বর্ণনা শুনি, অর্থাৎ তার ঘরের মানুষই সেই মহান সত্তাগণই সাক্ষ্য দিচ্ছেন যে দানের অবস্থা হাত কেমন ছিল, একদিক থেকে আসতো আর একদিক থেকে দিয়ে দিতেন, অর্থাৎ রাখার মতো সময় নেই, রাখতেনই না, এমনকি অ্যাডভান্সও দিয়ে দিতেন। একটা ঘটনা তো এমন আসছে, কোনো এক ব্যক্তি এসেছেন, এসে বললেন খুবই ক্ষুধার্ত, কিছু ব্যবস্থা করে দেন, খাবারের কোনো আয়োজন করে দেন, আপনি তো সেই মহান সত্তার ঘর থেকে এসেছেন, দয়ালু নবীর কাছ থেকে ফেরত যেত না, তো বললেন একটু অপেক্ষা করো, একটু পরে একটু হাদিয়া আসবে, ওটা তোমাকে দিব, অর্থাৎ অ্যাডভান্স আসবে, অপেক্ষা করতে বললেন যে অপেক্ষা করো আসতেছে, তোমাকে সেটা দিয়ে দিব। তো এভাবে করে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন, দান সৎকার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার দিক থেকে শ্রেষ্ঠ, খফে খোদার দিক থেকে শ্রেষ্ঠ, যে দিকটা দেখেন না কেন, কেনই বা হবেন না। এই জন্যই তো তাদেরকে আহলে বায়াত বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না চাদরে ঢেকে নিয়েছেন এবং বলেছেন এরা আমার ঘরের, এরা আমার আহলে বায়াত। আচ্ছা, আহলে বায়াত নিয়ে ফের ওলামা আহলে সুন্নাত বিস্তারিত লিখেছেন কিতাবের মধ্যে, সাইয়েদ আলা হযরত লিখেছেন যে এই আহলে বায়াতের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হবে, যারা চাদরে ছিল তারাই, চাদরে যারা ছিলেন তাদেরকে আবার পাক পাঞ্জতনেরও আমরা একটা ভালোবাসার নাম আছে পাক পাঞ্জতন, ওখানে পাঁচজন ছিলেন তাই না, এই জন্য পাক পাঞ্জতনে বলা হয়। এরপরে আসে আমরা আহলে বায়াতের দিকে, আহলে বায়াতের মধ্যে ওলামা আহলে সুন্নাত আলা হযরত সহ অনেকেই কয়েকজনকে আরও অ্যাড করেছেন এখানে। তো আহলে বায়াত বললেই শুধু যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা, এভাবে না, আরো কয়েকজনকে এর মধ্যে ওলামা ইকরাম, জি 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 জি,
আমাদের মা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যা বলেছেন উম্মাহাতুল মুমিনিন,
উম্মাহাতুল মুমিনিন
যারা মা রয়েছে,
মুমিনের মা যারা রয়েছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের অন্তর্ভুক্ত তারাও রয়েছে,
জি জি,
তো সকলকে তাদের জীবন, তাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা রয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, তারা তো জীবনই এভাবে অতিবাহিত করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এবং তাদের জীবন এবং যে আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট তারা সেটাকেই গ্রহণ করেছে, এই জন্য বলেছেন রাদওয়ানহু, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট রয়েছে, তো তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল আহলে বায়াত যারা রয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা কমন আমল ছিল, সেটা হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত,
সুবহানাল্লাহ,
যেটা আজ আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, মিসিং হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, ইমাম সাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুদিন পরপরই কোরআন খতম করতেন, এমনকি একটি রাওয়ায়েতে এমনও রয়েছে যে প্রতি তিন দিনে তিনি একটি কোরআন খতম তিনি আদায় করতেন। তো আহলে বায়াত যারা ছিলেন কোরআনের প্রতি তাদের যে ভালোবাসা রয়েছে, এবং অনেক ক্ষেত্রে হয় কি না যে যে বিষয়টা আমি জেনে যাই, ঠিক আছে, তো ওইটা জানার পর আর ওইটা অধ্যয়ন করতে কিন্তু আর ভালো লাগে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই ঘরের সন্তান ছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে তিনি যদি সূরা ফাতিহার তাফসির করতেন তো সেটা সত্তর উটের বোঝা হয়ে যেত। তো তার সন্তান সে কোরআনের ব্যাপারে কেমন জানেন, কোরআনে কোন নকতা রয়েছে, কোন জায়গায় কি বলা হয়েছে, সেটা জানার পরও কোরআনে পাকের প্রতিনিয়ত তিলাওয়াত করা, কেন কোরআনের প্রতি তাদের ভালোবাসা ছিল, কোরআনে আল্লাহ তাআলার কালাম রয়েছে, কোরআন যখন পড়ছি স্বয়ং রব আমাকে বলছেন, স্বয়ং রব আমার সাথে কালাম করছেন, তো ওই মেজাজে তারা তিলাওয়াত করতেন, ওই মেজাজে তারা পড়তেন। আর এছাড়াও যে কোরআনে পাকের যে ফজিলত গুরু রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শেখায়। তো কোরআনের এক আলাদা এক ফজিলত রয়েছে, কোরআনের এক আলাদা শান রয়েছে, কোরআনের এক আলাদা মান রয়েছে। তো আমরা যদি আমাদের ইসলাম সম্পর্কে প্রথমত জানতে চাই তো ইসলামের যে বেসিক বিষয় সেটা হচ্ছে কোরআন, কোরআন থেকেই জানতে হবে। এখন আমরা প্রশ্ন করি যে ইসলাম সম্পর্কে তো আমি এটা জানি না, ইসলামে এটা কি বলা হয়েছে, এটা কোথায় বলা হয়েছে, প্রথমত তো আমাকে কোরআনটা আগে অধ্যয়ন করতে হবে, কোরআনে আল্লাহ পাক কি বলেছেন। অতঃপর যে যুগশ্রেষ্ঠ যে সকল উলামা ইকরাম যাদের তাফসির পড়তে উলামা ইকরাম বলেন তাদের তাফসির পড়তে হবে, অনেক ক্ষেত্রে সকল অর্থ তো আমরা জানতে পারবো না, তো উলামা ইকরামের কি করতে হবে, তাদের স্মরণাপন্ন হতে হবে যে এখানে আয়াতটি মূলত কোন কারণে নাজিল হয়েছে, কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলা আসলে কি বুঝিয়েছে। তো এই কোরআনের প্রতি এক ভালোবাসা আমাদের থাকতে হবে যদি আহলে বায়াতের প্রতি ভালোবাসার দাবিটা আমরা করি, কারণ তারা এত কিছু জানার পর এত কিছু বুঝার পর মূলত তাদের চোখের সামনে তো কোরআন নাজিল হয়েছে, তারপর তাদের কোরআনকে কতটা ভালোবেসেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিষয়টি ছিল যে মানুষের মন রক্ষা করা, মানুষের মনে আনন্দ দেওয়া, খুশি দেওয়া, যে ব্যাপারে হাদিসে পাকের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার নিকট এটা অধিক পছন্দনীয় একটি ইবাদত যে আল্লাহ তাআলার বান্দা যারা রয়েছেন তাদের মনের মধ্যে খুশি দাখিল করা, খুশি প্রদান করা। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাহনের মধ্যেই ছিলেন।
আচ্ছা,
তো দুইজন ব্যক্তি সে রাস্তার পাশে রুটি খাচ্ছিলেন বা কোনো খাবার আহার করছিলেন। তো যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখলেন যে যাচ্ছেন, তখন বললেন যে হুজুর আপনি যদি আমাদের সাথে শরীক হন তো এটা আমাদের জন্য ভালো হতো বা এটা আমাদের জন্য সৌভাগ্যের একটি বিষয় হতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহন থেকে নেমে সেই রাস্তার পাশে সেখানে বসে গেলেন এবং তাদের থেকে রুটি আহার করলেন।
সুবহানাল্লাহ।
রুটি আহার করার পর তিনি বললেন যে আমার তো প্রয়োজন ছিল না খাবারের, তারপরও আমি তোমাদের ডাকে এসেছি এই জন্যই তোমাদের মন যেন খুশি হয়েছে। তো তারা ছিলেন সরদার, তাদেরকে সকলে সম্মান করতেন, সকলে ভালোবাসতেন, তারপরও মানুষের অন্তরে খুশি প্রবেশ করানো, মানুষের অন্তরে খুশি দাখিল করানো, এই যে ফজিলতটা রয়েছে, এই যে ইবাদতটা রয়েছে, এটা তারা কখনো হাতছাড়া করছেন। এমনকি আমরা যদি দেখি যুগে যুগে আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছেন, বিশেষত এখন আমরা দেখি আমির আলে সুন্নত শাহজাদে হুজুরের ক্ষেত্রে এটা এরকমটা দেখি যে তাদেরকে ভালোবাসা যারা, বা বিভিন্ন সময় দেখি যে সিকিউরিটি গার্ড যারা রয়েছেন, ড্রাইভার যারা রয়েছেন, ঈদের দিন বা বিশেষ অনুষ্ঠানে তাদের বাড়িতে তারা চলে যান যে মন খুশি করার জন্য। আমরাও যারা রয়েছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই ইবাদত, এই যে শিক্ষাটা, যে অধীনস্থদের ভালোবাসা, ছোটদের ভালোবাসা, অসহায় দরিদ্র যারা রয়েছে তাদেরকে ভালোবাসা, তাদের মন খুশি করা, তারাও আল্লাহ তাআলার বান্দা, তারাও আল্লাহ তাআলার কি মখলুক রয়েছে, তো তাদের সাথে যেন অসদ আচরণ না করি এই বিষয়টা করি। আরো একটি বিষয় যদি দেখি যে আসলে আত্মীয়তার সম্পর্কর ক্ষেত্রে তারা কতটা সচেতন, কতটা সতর্ক থাকতেন, এবং কোনো ক্ষেত্রে যদি বিষয়টা হয়ে যেত তখন সাথে সাথে সেটা মিটমাট করা এবং অপরকে প্রাধান্য দেওয়া, কত আলা তাদের চিন্তা ভাবনা ছিল। একটি ঘটনা তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি শুনতে পেলেন যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো একটি বিষয় ইখতিলাফ হয়েছে এবং দুই ভাই হয়তো কথা বলছে না। তো তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে শুনলাম এরকম এরকম ঘটনা, তো এটা কেমন, হাদিস তো এসেছে যে আগে মাফ করে দিবে, তার ব্যাপারে ফজিলত রয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও একটি বিষয় রয়েছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা আমি জানি এবং এটা আমি করতাম, কিন্তু আমি চাইছি আমার ভাই যেন এসে এই ফজিলত অর্জন করেন,
আল্লাহু আকবার,
যেন তিনি আগে এসে এই ফজিলতটা নেন, জান্নাতে যাওয়ার এক প্রতিশ্রুতি রয়েছে, এটা যেন তিনি পান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আপনার ভাই তো এইরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আবার তাদের মধ্যে যে ইখতিলাফ ছিল সেটা মিটিয়ে
নিলেন।
অনুরূপভাবে যদি দেখি তার সতালো ভাই ছিল মুহাম্মদ ইবনে হানাফিয়া। তো একদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যাতায়াত থাকতো, ভাই ছিল, ভালো সম্পর্ক ছিল। তো সেখানে যাওয়ার পর কোন একটি বিষয়ে ইখতিলাফ হলো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি আর কখনো তোমার বাড়িতে আসবো না, যাও চলে গেলাম। তো এখন সাহাবায়ে কেরাম সকলে ভয় পেয়ে গেলেন, ওখানে যারা সিনিয়র ছিলেন, বড় যারা ছিলেন, তারাও ভয় পেলেন যে এইটা বলে চলে গেলেন তিনি, আপনার ঘরে তো আর কখনো তিনি আসবেন না। তো তখন মুহাম্মদ ইবনে হানাফিয়া বলেন যে আমি আমার ভাইকে চিনি, তোমরা কি চিনো? কারণ তার রক্ত তো আমি, সে কোন মেজাজের কোন ধরনের
আসবে কি না
আসবে সেটা আমি জানি, তুমি দেখতে যাও এখনই তিনি চলে আসবে। তখন মুহাম্মদ ইবনে হানাফিয়া তিনি কি করলেন, একটি চিঠি লিখলেন এবং তিনি বললেন যে আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এরকম বলতে শুনেছি, তো এটা কি আপনার পক্ষে সম্ভব? তখন তিনি চিঠি পড়লেন, আবার তার ভাইয়ের বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। তো ঘরের ফ্যামিলির লোকেরা বলতে লাগলো এই মাত্র না আপনি রাগ করে চলে এলেন, বলছে যে ভাই তো ভাই, এই জন্য কি রাগ করে থাকা যাবে, আবার চলে গেলেন। মীমাংসার চিন্তা ভাবনা এবং ভাইয়ের আত্মীয়তার বন্ধন, বড়দের রেসপেক্ট, বড়রা ফজিলত অর্জন করুক, তো এই বিষয়গুলো তার ইবাদত, তার আখলাক,
তাদের মধ্যে এটা ছিল না মুতালিব ভাই জি আমার সাথে, হ্যাঁ আমার সাথে এমন করলো, আমার সাথে এমন ঘটলো, আমার সাথে করতে পারলো, আচ্ছা আমাকে, আমি কে, চিনে না, জানে না আমাকে, আমাকে এমন তো বলতে পারতো তারা, আমার নানাজন আমাকে কত ভালোবাসতেন, হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমাকে কত ভালোবাসতেন, এরা জানে না এটা। তারপরেও নিজেদের মধ্যে মীমাংসার ফজিলতের দিক থেকে একে অপরের প্রতি কেমন প্রাধান্য দেওয়া, যে আমি চাই সে আগে জান্নাতে যাক, তো এই যে বিষয়গুলো তাদের মধ্যে কাজ করেছে। মানুষ তো বলেন যে যারা আমিরুল মুমিনিন ছিলেন তাদের দায়িত্ব পাওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে তাদের যে মানে এক লেভেল আল্লাহ দিয়েছেন তাদেরকে, আর এরপরে আহলে বাইতগণদেরকে যদি দেখি, আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে বলেই দিয়েছেন যে আল্লাহ তাদেরকে পবিত্র রাখবেন, তাদেরকে পবিত্র রাখবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ঘোষণা এটা। তো সেই সেই পবিত্র সত্তাগণ যাদেরকে আল্লাহ পবিত্র রাখবেন, তাদের ব্যাপারে যদি অন্তরে ভালোবাসা না থাকে তো সেটা অন্তরের দোষ, তাদের দোষ না, তাই না?
জি,
যদি ওই সকল মহান পবিত্র সত্তা যাদের ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে পবিত্র রাখবেন, সেই পবিত্র ব্যক্তিদের প্রতি আপনার অন্তরে যদি ভালোবাসা না থাকে, না জন্মায়, তবে অন্তরটাকে পরিষ্কার করতে হবে, সেই ব্যক্তিদের কোনো এখানে দোষ নেই, অপরাধ নেই।
আরেকটা জাকির ভাই হচ্ছে যে আসলে আমরা এই কথাটা প্রায়ই শুনি যে প্রকৃতি আসলে শূন্যস্থান পছন্দ করে না, প্রকৃতি কোনো না কোনো বিষয় তার জায়গায় প্রবেশ করে।
জি,
একটা সময় ছিল যখন এই সকল সম্মানিত ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হতো, তাদের জীবন অধ্যয়ন করা, তাদের বাৎসরিক উরুষ পালন করা, যাতে করে আমাদের ছোট যারা আসে, নেক্সট জেনারেশন যারা আছে, তারা জানতে পারে এরকম একজন বুজুর্গ ছিল। তো যখন আস্তে আস্তে এই বিষয়গুলো চলে যেতে থাকলো এবং কোনো এক শ্রেণী বলতে লাগলো যে এইভাবে তো হলে অনেক সময় শিরিক হয়ে যায়, এই হয়ে যায়, তো সে হয়ে যায়, তো যখন এটা বাদ দিল তো প্রকৃতির শূন্যস্থান কিন্তু পূরণ করেছে, তাদের জায়গায় অন্য কেউ প্রবেশ করেছে, আর সে প্রবেশ করেছে কারা? বিধর্মীরা। দেখেন আজ সেই জেনারেশন,
তাদের কিতাব আমাদের সমাজে, আমাদের ঘরে, আজকে আমাদের জেনারেশনের কাছে তাদের কিতাব পৌঁছে গেছে,
তাদের কিতাব পৌঁছে।
যদি আমরা আমাদের সন্তানদেরকে এই ইতিহাসগুলো, ইসলামিক ইতিহাসগুলো বুঝাতে পারতাম, জানতে পারতাম, বিশেষ
দিনগুলো যে রয়েছে,
কিতাবগুলো থেকে হাতে তুলে দিতে পারতাম, তবে হয়তোবা সেই কিতাবগুলো আসতো না যেটা পরে ইসলাম বিদ্বেষী কথা বলবে, ওইটা হয়তো হইতো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উফাত দিবস কবে? দাওয়াত ইসলাম এটা জানে এবং দাওয়াত ইসলামে সেটা পালন করা হয় এবং
অসংখ্য মানুষ এটা জানতো না, অসংখ্য মানুষ জানতো না,
জানতো না। এখন তার জীবন অধ্যয়ন করা, সে তার আখলাক কিরকম ছিল, তিনি জীবন কিভাবে অতিবাহিত করেছে, ইশকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূল কিরকম ছিল। তো যখন আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম জানবে, তো আমাদের বুজুর্গানের দিন এমন ছিল যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস মোবারক আসবে, তার জীবন অধ্যয়ন করা হবে, তার ইশকে রাসূল সম্পর্কে জানবে, তার দিনে খিদমতগুলো সম্পর্কে জানবে, এটা জানবে, তো পুরো সারা বছর তো একজন একজন উরস মোবারক হতেই থাকে। তো উরস মোবারক গুলো পালন করুন, ওই এক একজন ব্যক্তির জীবনী অধ্যয়ন করান আপনার জেনারেশনকে, আপনি তো টোটালি বলে দিন যেন এটা করাই চলবে না, এটা মানাই যাবে না, এটা পালনই করা যাবে না, এটা শিরিক হয়ে যাবে। তো গেল, এখন আসলো কে? আসলো তো ওই ব্যক্তি যে আপনার সন্তানের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। আসলো পড়ছে কার বই? তাদের জীবনে অধ্যয়ন করছে যাদের দূর দূর পর্যন্ত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম বিরোধী তারা। তো এটা করে করে আমরা আমাদের ক্ষতি করেছি।
রাইট, দুই তিনটা ছিল সম্ভবত, এগুলোর যদি এক দুই পংক্তি করে শোনাতেন আমাদেরকে, এরপর আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব আল্লাহ চাই ইনশাআল্লাহ। জি হুজুর,
مرحبا يا مصطفى 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 عيد ميلاد النبي ہے دل بڑا مسرور ہے عيد ميلاد نبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی تو بارہ ربیع النور ہے مرحبا یا مصطفیٰ 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 مرشد ہمارا تار 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 اللہ رے بڑو احسان دینی دویال نبی رو پوہار شادوک مخلص عالم تینی بہو گونر شومبار تینی مرشد ہمارا تار مرشد ہمارا تار مرشد ہمارا تار مرشد ہمارا تار ماتھے شودا امام آر شادا چادر جھوڑا سندر چہرہ گھنو گھنو দাড়িতে ভরা মাথায় সদা ইমাম আর সাদা চাদরে জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই তাকে যার তিনি মুর্শিদ আমারা তার مرشد ہمارا تار 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 مرشد ہمارا تار
আল্লাহ তাআলা দয়া করুক আমাদের প্রতি, আমরা তাদের সৎকায় যেন তাদের রেখে যাওয়া দেখানো সেই ইবাদতগুলো যেন আমরা নিজের মধ্যে নিয়ে নিতে পারি, ইবাদতগুলো যেন করতে পারি। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে এই আহলে বায়তদের সম্মানের কথা, ভালোবাসার কথা ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের মধ্যে বা আমরা যে নামাজের তাশাহুদ পড়ি এখানে আহলে বায়তের নাম অ্যাড করে দিয়েছেন এবং বলা হয়েছে আহলে বায়তের ভালোবাসা যার অন্তরে নেই তার তো ইমানের খাতরা রয়েছে, তাই না? ইমানের খাতরা রয়েছে আহলে বায়তের ভালোবাসা যার অন্তরে নেই।
যে ব্যক্তি তাদের দুজনকে ভালোবাসলো সে যেন প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসলো এবং যে এই দুজনের প্রতি হিংসা বিদ্বেষ রাখলো সে যেন প্রকৃতপক্ষে আমার প্রতি হিংসা বিদ্বেষ রাখলো। তো এর থেকে আমাদের বিরত থাকা
উচিত। রাইট রাইট। রাকিব ভাই যদি শেষ কিছু আলোচনা করতেন।
আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলছে আহলে বাইতের ইবাদত নিয়ে। আসলে যারা আমরা আহলে বাইতকে ভালোবাসি এবং ভালো তো আমাদের বাসতেই হবে, আল্লাহ পাক তো আহলে বাইতকে ভালোবাসা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন এবং শুধু আমাদের মুখে দাবি করলেই হবে না যে আমরা আহলে বাইতকে ভালোবাসি, নবীর পরিবারকে ভালোবাসি, তাদের আমলকে ভালোবাসতে হবে, তাদের আদর্শকে আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে, আমাদের চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে, তবেই প্রকৃত ভালোবাসা হবে আহলে বাইতকে ভালোবাসা। একটা ঘটনা খুবই শেয়ার করব যে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা তিনি বর্ণনা করছেন যে আমি একবার কাবা শরীফে উপস্থিত ছিলাম, তো কাবা শরীফে আমি থাকা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে লাগলাম যে মুখ ঢেকে আল্লাহ পাকের ভয়ে অঝোরে তিনি কান্না করতে লাগলেন। তো আমি ভাবতে লাগলাম যে উনি এমন কি এত বড় গুনাহ করেছেন যে এতভাবে কান্না করতে লাগলেন, যেভাবে একজন বড় থেকে বড় ধরনের একজন গুণাগার ব্যক্তি আল্লাহ পাকের দরবারে সেভাবে কান্না করতে লাগলো। তো আমি অবাক হতে লাগলাম যে তার এমন কি গুণাহ হতে পারে। আমি কিছুক্ষণ পর ওনাকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ ব্যক্তি, আপনি মুখটা খুলুন এবং আপনার নামটা বলুন। তো তিনি কাছে আসলেন হাসান বসরি রহমতুল্লাহ তাআলার কাছে এবং তিনি তিনার মুখকে খুললেন এবং বললেন যে আমি হাসান। তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেন এবং জানতেন। তো যখন তিনি নাম বললেন আমি হাসান, এটা শোনা মাত্র ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন যে আপনি এত উঁচু পরিবারের বংশধর হয়ে, হ্যাঁ আহলে বাইতের হয়ে, নবী পরিবারের বংশধর হয়েও আপনি কাবা শরীফের দরজায় সেভাবে কান্নাকাটি করছেন, কেন কাঁদছেন এরকম করে? তো এবং হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমি আমার নানা জান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, আমার আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম বলেছেন যে হে ফাতিমা, তুমি এরূপ মনে করো না যে তুমি আমার পরিবারের হয়ে তুমি পার হয়ে যাবে, তুমি আমল করো আমল করো আমল করো, তিনবার বলেছেন। তো যেখানে সাইয়্যিদাতুন নিসা, হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলে প্রয়োজন, তো সেখানে আমি আল্লাহ পাকের দরবারে কিভাবে পার হয়ে যাব? তো হাসান বসরি রহমতুল্লাহ তাআলা এটা শুনে উনি আরো আবেগপ্রবণ এবং তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলার পায়ে পড়ে গেলেন এবং তিনি এই কথা শুনে তিনি বেহুশ হয়ে নিচে পড়ে গেলেন। ততক্ষণ পর্যন্ত যখন বেহুশ এসেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে গেলেন। আচ্ছা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমল করো আমল করো আমল করো বলেছেন, এটা মূলত হচ্ছে যে কিয়ামত পর্যন্ত আগত মুমিনদের জন্য শিক্ষা, যে একজন মুমিন সে কখনো রবের ইবাদত এবং রবের আমল ছাড়া সে আল্লাহ পাকের কাছে কখনো পার পাবে না। মূলত ফাতেমাকে বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
জি জি।
আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে তিনি কাবা শরীফে যে কাঁদছেন, এটা মূলত আমাদের জন্যই শিক্ষা যে এত উচ্চ পর্যায়ের আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরও তিনি যে কান্না করছেন এটি মূলত আমাদের জন্যই তিনি শিক্ষা দিয়েছেন।
জান্নাতে যুবকদের সর্দার
সার্টিফিকেট দেওয়া হয়েছে,
সার্টিফিকেট প্রাপ্ত, অর্থাৎ জান্নাতি যুবকদের সর্দার, তার মানে তো জানাই জান্নাতি সেও, তাই না?
সেও
জেনে শুনেও আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, অন্তরে কিভাবে কান্না করেছেন, এবং এটা মূলত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষা তারা রেখে গেছেন যে তোমরা নিজের কর্ম নিয়ে কখনো ভুল করিও না, নিজের জীবন নিয়ে কখনো ভুল করিও না, খোদার দরবারে ফিরে আসো এবং ইবাদত করো, নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত অনুশোচনা করো এবং তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন কি, এমন মকবুল স্থানে গিয়ে নিজের জন্য দোয়া করি, নিজের মাগফিরাতের জন্য দোয়া করি, নিজের মঙ্গলের জন্য দোয়া করি, আমরা সেখানে গিয়ে যেন বাজে চিন্তা এবং সেলফির চিন্তা ভাবনা, ভিডিও বানানোর চিন্তা ভাবনা, ব্লগ বানানোর চিন্তা ভাবনা, এইসব যেন আমাদের মাথায় না আসে, আমরা যেন সেখানে গিয়ে নিজের কলবকে পরিষ্কার করার চিন্তা রাখি এবং সেখানে গিয়ে নিজের ইবাদতের, নিজের মঙ্গলের জন্য দোয়া, নিজের মাগফিরাতের জন্য দোয়া আমরা যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আহলে বাইতের সাদকায় আমাদেরকে আল্লাহ তালা নিকার বানিয়ে দিক, বিগত দিনের গুনাহ খাতাকে আল্লাহ তালা মাফ করে দিক। দর্শক আল্লাহ চায় আগামী পর্বে দর্শক আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ততক্ষণ মাদিনী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Mujhe Dar Pe Phir Bulana, Madani Madini سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك میرے حسین تمہیں سلام میرے حسین تمہیں سلام میرے حسین تمہیں سلام میرے حسین تمہیں سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جنہ دھوکے سے کوفے بولا یا گیا جن کو دھوکے سے کوفے بولا یا گیا جن کو بیٹھے بٹھائے ستایا گیا جن کی گردن پہ خنجر چلایا گیا جن کے بچوں کو پیاسا رلایا گیا اس حسین ابن غیدر پہ لاکھوں سلام میرے حسین تمہیں سلام میرے حسین تمہیں سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین
یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم
رحمت پورن حق پربھات امار تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।